الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা। আল্লাহ পাকের পেয়ারা হাবিব হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবাই কেরামকে বিভিন্ন সময় জান্নাতের সুসংবাদ দিয়েছেন সুবহানাল্লাহ, ও সমস্ত ব্যক্তিবর্গ, ও সমস্ত আল্লাহওয়ালা সম্পর্কে আমরা জানার সৌভাগ্য অর্জন করছি এই অনুষ্ঠানের মাধ্যমে। তো আজকে ইনশাআল্লাহ তাআলা হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে, এনাকে জামিল কুরআন বলা হয়, কুরআনের সাথে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কটা কেমন, যেমন আপনি দেখবেন যখন কেউ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কথা আসে, তিনার দান খায়রাতের কথা, ওনার দান সৎকার কথা মনে পড়ে, কিন্তু কুরআনে পাকের সাথে যা তার মহাব্বত সে সম্পর্কে অনেকের ধারণা আছে আবার অনেকের নেই, সে সম্পর্কে বলার আমি চেষ্টা করব। সাথে সাথে কিছু মক্কার জীবন, মদিনা পাকের জীবনে ইনার জীবন ব্যবস্থা সম্পর্কে শুনব, ইনার কে কীভাবে শহীদ করা হয় এবং শহাদতের পরবর্তী সময়গুলো সম্পর্কে সংক্ষিপ্ত আমি আপনাদেরকে হিন্টস দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো শুরুতে দরুদ পাকের ফজিলত আমরা শ্রবণ করি আল্লাহ পাকের পেয়ারা হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানে থাকো আমার উপর দরুদ পাক পাঠ করো, কেননা তোমাদের এই দরুদ আমার নিকট পৌঁছে থাকে। আহ, সুবহানাল্লাহ, কতই না চমৎকার, কতই না দয়া ভরা সুন্দর বাণী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেখানেই থাকি না কেন, দরুদ যেটা পাঠ করবো আমার রাসূলের দরবারে পৌঁছে যায়। তো আমরা কেন দরুদ শরীফ পড়ার ক্ষেত্রে অবহেলা করি? আমরা নিয়ত করি অবহেলা না করে মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে নবী করিম রাফু রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় দয়ালু, যিনি দয়ালু ইনার মনটা অনেক বড়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, জানিয়েছেন আমরা কেমন চলব, কী বা করা উচিত, আমাদের নজরটা কেমন রাখা দরকার, দিনের দায়ী কেমন হওয়া উচিত। দেখবেন যখন আমরা দিনের দায়ী হই কিংবা কেউ দিনের দায়ী হয়ে কাজ করে, তার খেয়াল রাখে আমি এলাকার সর্বসাধারণের প্রতি আমি নজরটা রাখি, কিন্তু আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের দায়ী হয়ে এমন ব্যক্তির উপর নজরটা প্রথমে দিয়েছেন যাকে দিন ইসলামে আনার বরকতে দিন ইসলামের ফায়দা হয়েছে এবং ইনার মাধ্যমে হাজারো লাখো মানুষ আসার সৌভাগ্য নসিব হয়েছে। তো এলাকার যিনি সর্দার, মহল্লার যিনি সর্দার, সোসাইটির যিনি সর্দার, ফ্যাক্টরির যিনি মালিক, দেশের সর্বোচ্চ লেভেলে যিনি রয়েছে, যদি সে আল্লাহওয়ালা হয়ে যায় তো মাশাআল্লাহ তাকে যারা ফলো করে তো সবাই আল্লাহওয়ালা হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্রের যারা সর্দার ছিল তাদেরকে আনার জন্য এই দিন ইসলামের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। এদের মধ্যে মহান ও দয়া যার নসিব হয়েছে তিনি হচ্ছেন হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে ছয় বছরের ছোট হচ্ছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন কাপড় ব্যবসায়ী ছিলেন, তাছাড়া তিনি মহাজনের ব্যবসা করতেন, অর্থাৎ বিভিন্ন উদ্যোগে অর্থ বিনিয়োগ করতেন যার লভ্যাংশ অর্ধেক তিনি পেতেন, সুবহানাল্লাহ। এবং অর্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি ছিলেন অতি সূক্ষ্ম, তার মেধা, তীক্ষ্ণতা, ব্যবসার ধরনটা এমন ছিল সুবহানাল্লাহ, কীভাবে ইনকাম আনা যায় তো ইনার সর্বোচ্চ লেভেলটা তিনি প্রয়োগ করতেন, বিশেষ করে তিনি বিনিয়োগ করার ক্ষেত্রে সুবহানাল্লাহ ভালো তেনার আইডিয়া ছিল। তো সুবহানাল্লাহ, ইনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে ছোট সেটাও জানতে পারলাম, এবং বলা হচ্ছে তিনি মক্কা নগরীতে বড় হন, অনেকের মতে তিনি মক্কার তাইফ গোত্রের মধ্যে তিনার জন্ম হয়। তা আল্লাহ সুবহান ওয়া তাআলা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সাদকে আমাদেরকে কবুল করুক, ইনার ওসিলায় আমাদেরকে ক্ষমা করুক। ইনি হচ্ছে জান্নাতের সাহাবি, ওনার উপাধির মধ্যে রয়েছেন জুন নুরাইন। তো জুন নুরাইন এটা কেন বলা হয়তো আমি বলেছি, এরপর আপনাদেরকে আবার বলার চেষ্টা করছি। জুল হিজরাতাইন, অর্থাৎ তার পিতা আফফান এবং মাতা আরওয়া বিনতু কুরাইশ, অর্থাৎ কুরাইশ বংশের ওমায়া শাখার তিনি সন্তান ছিলেন। তার ঊর্ধ্বে পুরুষ আব্দে মান্নাফে গিয়ে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়েছে। দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, ওসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, সাহাবায়ে কেরাম যেগুলো মাশাআল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদার অধিকারী হয়েছেন, এদের মধ্যে কিছু সাহাবা ওই সৌভাগ্যবান যারা বংশ পরাক্রমে অর্থাৎ বংশীয়ভাবে তারা রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলিত হয়েছে। তো জুন্নুরাইন এজন্যই যে তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি হযরতে সাইয়্যিদা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ইনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সৌভাগ্য অর্জন করেন। হিজরতের সেকেন্ড সনে দ্বিতীয় বৎসরে বদর যুদ্ধের পরপরই হযরতে সাইয়্যিদাতুনা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার ইন্তেকাল হয়ে যায়। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বিতীয় কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। তাহলে জুন্নুরাইন দুই নূরের অধিকারী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই শাহজাদীকে একের পর এক বিবাহ করার কারণে ইনি দুই নূরের অধিকারী হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর এবং ইনার বংশের যারা প্রদীপ রয়েছেন ইনারাও নূর, এদের ছোট ছোট বাচ্চারাও নূর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের বিখ্যাত কুষ্ঠবিদ্যা বিশারদ ছিলেন। কুরাইশদের প্রাচীন ইতিহাস সম্বন্ধে তার অগাধ জ্ঞান ছিল। ইসলাম গ্রহণের পূর্বেও তার এমন বিশেষ কোনো অভ্যাস ছিল না যা ইসলামী নীতিতে ঘৃণিত। আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও পাবেন, ইসলাম গ্রহণের পূর্বে এমন কোনো কাজ হযরত মাওলানা আলী মুশকিল কুশা করেন নাই যেটা ঘৃণিত ছিল। হযরত ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও সেমটা আসছে। বলা যায় যৌবনকালে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন। ব্যবসায় তার সাফল্য ছিল উল্লেখযোগ্য। মক্কার সমাজে একজন ধনী ব্যবসায়ী ছিলেন বলে তার উপাধি হয়েছিলেন গনি। গনি অর্থ হচ্ছে ধনী। অনেকে বলে টাকা পয়সা কামাতে গেলে দুনিয়ার লাইনে যদি চলে যায় সে তো আল্লাহকে কীভাবে পাবে। আবার অনেকে বলে যে গরিবী হালতে থেকে তো আল্লাহকে পাওয়া যায় না, এটার সমাধান কি? আল্লাহ পাকের পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আপনি সাহাবাদেরকে আপনি একটু ইনাদের প্রতি দৃষ্টিপাত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবী হালতকে পছন্দ করেছেন, আর্থিকভাবে স্বাবলম্বী ছিলেন না। দুনিয়াবী সেট আপের মধ্যে অর্থনৈতিকভাবে তেনারা বেশি কি ছিলেন না, সমৃদ্ধি ছিল না, কিন্তু আল্লাহর দরবারে তো মকবুল। কীভাবে হয়েছেন? তিনি জুলফিকার ইনার হাতে ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী পতাকা মাওলানা আলী মুশকিল কুশার হাতে দিয়েছিল। তো যদি আপনি স্টাডি করেন দেখবেন একদিকে এনারা দুনিয়াবী জীবনে দারিদ্রতা অবলম্বন করাকে কবুল করে নিয়ে জান্নাত হাসিল করেছেন, আল্লাহ রাসূলের প্রিয় হয়েছেন, জান্নাতে সাহাবী হয়েছেন। আবার উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দেখেন, ইনি অর্থনৈতিকভাবে তিনি সমৃদ্ধশালী ছিলেন। উসমান গনি, গনি মানে ধনী। তো ধনী হয়ে তিনি উদাসীন হয় নাই, ধনী হয়ে তার টাকাটা ব্যাংক ব্যালেন্স সবগুলা শুধুমাত্র দুনিয়ার জন্য তিনি কামাই করেন নাই। বলা হচ্ছে ইনার দান দক্ষিণ্য এত বেশি, ইনি এত বেশি আল্লাহর রাস্তা ওয়াকফ করেছেন, ইনার রেখে যাওয়া অ্যাকাউন্ট অর্থাৎ ইনার জন্য যেগুলো ওয়াকফ করেছেন এখনও এগুলো ওখান থেকে লভ্যাংশ আসে, যেগুলো মানব কল্যাণে আরব শরীফের মধ্যে এখনও খরচ হয়। তাই ইনার ইসালা সব কতটুকু পৌঁছাচ্ছে ইনার রওজায়ে পাকের মধ্যে। তো এই জিনিসটা ভুল ধারণা যে টাকা থাকলে ইবাদত বন্দী করা যায় না, এমন না। অনেক দেখেন টাকা আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি হজ করতে পারছেন, টাকার মালিক আপনি হয়েছেন, আপনি যাকাত দিতে পারছেন, টাকা আপনাকে আল্লাহ দিয়েছেন তো আপনি দান সৎকা করতে পারছেন, আপনি মসজিদ বানাতে পারছেন, মাদ্রাসায় দান করতে পারছেন, আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি মানব সেবা আপনি করতে পারছেন, টাকা আল্লাহ আপনাকে দিয়েছে আপনি মানব কল্যাণে কাজ করতে পারছেন, টাকা আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি অনেক ভালো কাজ করতে পারছেন, যেটা গরিবরা করতে পারছে না হজ, গরিবরা করতে পারছে না যাকাত দেওয়া। কুরবানি কাদের উপর ওয়াজিব? যারা সামর্থ্যবান তাদের উপর কুরবানি ওয়াজিব। তাহলে সামর্থ্যবানদের উপর এতগুলো দয়া আল্লাহ পাক করেছেন, ওই সামর্থ্যবান ব্যক্তিদেরকে আমি উদ্দেশ্য করে বলবো আপনার টাকাটা কোথায় ব্যয় হচ্ছে, আল্লাহর হুকুম যেখানে রয়েছে সেখানে আপনি ব্যয় করছেন কি না, এক তো হচ্ছে প্রশ্ন এটা। আর সেকেন্ড হচ্ছে একটা তো আল্লাহর হুকুম বিদায় আপনি করছেন, আর একটা হচ্ছে আপনি স্বেচ্ছায় দীন ইসলামের জন্য মানব কল্যাণের জন্য আপনি কী করছেন। তো দাওয়াত ইসলামী শুধু একটা প্ল্যাটফর্ম নয়, দাওয়াত ইসলামী মানব কল্যাণে কাজ করে যাচ্ছে, মানুষের এলমি ময়দানকে সক্রিয় করার জন্য সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করার জন্য সুবহানাল্লাহ অসংখ্য চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে আপনি দেখবেন জামিয়াতুল মদিনা মানাচ্ছে, মাদ্রাসাতুল মদিনা মানাচ্ছে, নতুন নতুন যায় ডিস্ট্রিক্টের মধ্যে, দেশের মধ্যে মাশাআল্লাহ, সেখানে গিয়ে গিয়ে মসজিদ বানাচ্ছে, বিধর্মীদেরকে মুসলমান বানাচ্ছে, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। আবার এদিকে মানব কল্যাণ বিভাগ FGRF-এর মাধ্যমে মানব কল্যাণ জারি রয়েছে আলহামদুলিল্লাহ পৃথিবী জুড়ে আপনাদের চোখের সামনে। তো আমি আপনাকে বলবো, রিকোয়েস্ট করবো, আপনি দান অনুদান দাওয়াত ইসলামকে দেন। দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ আপনার দান অনুদানকে সঠিক ব্যবহার করবেন ইনশাআল্লাহ তাআলা। তো উসমানী গনি রাদিয়াল্লাহ তাআলা বড় মালদার ছিলেন, তাহলে মালদার হলেও আল্লাহওয়ালা হওয়া যায়, এটা উসমান গনি রাদিয়াল্লাহ তাআলার প্রমাণ। আর গরিব হালত থাকলেও সেও আল্লাহওয়ালা হতে পারে, যদি অনুসরণটা আলী রাদিয়াল্লাহ তাআলাকে করে। তা আল্লাহ পাক তাকে কবুল করুক, ইনার রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। তিনি 611 খ্রিস্টাব্দে বা সালে তিনি সিরিয়া থেকে বাণিজ্য করে ফিরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কর্তৃক ইসলাম প্রচার সম্পর্কে জানতে পারেন এবং ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ সম্পর্কে এক সূত্রে জানা যায়, তার খালার উৎসাহে তিনি দীন ইসলাম কবুল করেন। আবার কেউ এটাই বলেন তার খালা ছিলেন একজন বিশিষ্ট গণক যার নাম সৌদা বিনতে কুরাইস। তিনি তার কবিতার মাধ্যমে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বেশ কিছু কথা বলেন। তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আগ্রহ তুলেন। অতঃপর উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চিন্তা করতে করতে পথ অতিক্রম করছিলেন, এর মধ্যে মাশাআল্লাহ সুবহানাল্লাহ ইনার দয়া মেহরবানি আল্লাহ পাকের হলো, হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। তিনিও ইনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জানান। এক সময় গিয়ে তিনি সুবহানাল্লাহ দীন ইসলামের মধ্যে প্রবেশ করেন এবং তিনি মদিনায় পাকে থাকাকালীন অবস্থার মধ্যে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর দীন ইসলামের খেদমত করেন। এক তো তিনি লাজুক স্বভাব ছিলেন, আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলেন, আর হায়াওয়ালা কেমন তিনি ছিলেন। সাথে সাথে তিনি দীন ইসলামের তৃতীয় খলিফা হিসেবে নিযুক্ত হন এবং সুবহানাল্লাহ তিনি বাইতুল মাল থেকে যে সর্বসাধারণের জনগণকে দেওয়া যে ভাতা রয়েছে সেটা 25% বাড়িয়ে দেন, যা হযরতে ওমরের সময় সবার জন্য নির্দিষ্ট ছিল। এরপর কোনো এক নির্দিষ্ট এলাকার কৃষি জমির উপর তিনি হযরতে সাইয়্যিদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধাজ্ঞা তুলে দিয়ে তিনি এর অনুদান প্রদান করেন। অর্থাৎ তার করা অর্থনৈতিক পুনর্গঠনের কারণে খিলাফতের মুসলিম অমুসলিম সবাই অর্থনৈতিক সুফল ভোগ করতে পারত। অর্থাৎ তিনি এত বেশি তীক্ষ্ণ মেধা সম্পন্ন ছিলেন, বাণিজ্যিক জ্ঞান তিনি ছিলেন, অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধশালী করার জন্য তিনি এক অনন্য দৃষ্টান্ত তিনার মধ্যে পাওয়া গিয়েছিল সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইনাকে কবুল করেন। এরপর হযরতে সাইয়্যিদানা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত নির্বাচিত হন, সেদিন তিনি সর্বোত্তম ব্যক্তি ছিলেন, অনেক মর্যাদার অধিকারী তিনি ছিলেন, খেলাফতের মস্তদের মধ্যে তিনি সমাসীন হলেন। এবং যখন তাকে শহীদ করে দেওয়া হয় সেদিনও তিনি উত্তম ছিলেন, অর্থাৎ তিনার শুরুটাও উত্তম, ইনার এন্ড যেটা আছে সেটাও হচ্ছে উত্তম। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে জানিয়ে দিয়েছেন আল্লাহর হিকমত অনুসারে হযরতে জুন্নুর আইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মতানক্ষ দেখা দিবে এবং লোকেরা তাকে শহীদ করবে। অথচ তিনি তখন হকের উপর থাকবেন এবং তার বিরোধীরা যারা থাকবে তারা বাতিলের উপর থাকবে। তাহলে বোঝা যায় যে দীন ইসলামের যদি আপনি দীনি খেদমত করেন, আপনি পারিবারিকভাবে হোক, আপনি সামাজিকভাবে হন, হকের মধ্যে যদি আপনি প্রতিষ্ঠিত থাকেন, সবাই আপনার পক্ষে থাকবে না, কিছু লোক আপনার বিরুদ্ধে আচরণ করবে, কিছু লোক আপনাকে হয়তো সামনে থেকে আপনার মহব্বতকারী মনে হতে পারে কিন্তু পেছন দিক থেকে আপনাকে ছুরি চালিয়ে দিতে পারে। ইসলামের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত এই বিষয়টা, অর্থাৎ কবি দীন ইসলামকে কলঙ্কিত করার জন্য অনেকে চেষ্টা করেছে, তারা হচ্ছে মুনাফিক চক্র। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলো, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলো, তাহলে কারা করেছে? যারা দীন ইসলামের নাম ব্যবহার করে, যদি এবার তারা নামে মুসলমান, তো ইসলামের তৃতীয় খলিফাকে কীভাবে তারা শহীদ করলো? তাহলে বোঝা যায় মুনাফিক সেটা কাফির চেয়ে নিকৃষ্ট, কারণ আল্লাহ তাআলা তো জানিয়ে দিয়েছেন কাফিরদের ব্যাপারে হুকুম কী এবং মুনাফিকদের ব্যাপারে কী, আপনি কোরআনে স্টাডি করেন, বলা হচ্ছে হাদিসে পাক যদি আপনি স্টাডি করেন তাহলে আপনি জানতে পারবেন মুনাফিকের স্থান হচ্ছে কাফিরদের চেয়েতে নিচে, তারা জাহান্নামে কাফিরদের আরও নিচে থাকবে, এত গভীরের মধ্যে থাকবে, কারণ তারা মুনাফিক ছিল। আল্লাহ পাক আমাদেরকে মুনাফিকি থেকে, মুনাফিকের মুনাফিকত থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। অর্থাৎ উমর রাদি আল্লাহ তাআলার ব্যাপারে আসছে, তিনি নাকি নামাজরত অবস্থায় শহীদ করেছেন। ইনি তো জামিল কুরআন, কুরআনে পাকের প্রতি হযরত উসমানী গনি রাদি আল্লাহ তাআলার অগাধ ভালোবাসা ছিলেন, সে সম্পর্কে আমি আসবো ইনশাআল্লাহ তাআলা। হিজরির 35 সনে 18 জিলহজ জুমার দিন ছিল, আসরের নামাজের পর ইনি, ইনার বয়স প্রায় 82 বছরের একজন বৃদ্ধ, বৃদ্ধ বয়স উপনীত হয়েছেন হযরত সাইয়্যিদান উসমানী রাদি আল্লাহ তাআলা আনহু। তো এই ইসলামের খলিফাকে অত্যন্ত ভরভরভাবে কোরআনুল করিম পাঠরত অবস্থায় ইনাকে শহীদ করা হয়। কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে তিনি ছিলেন, কেউ নামাজের মধ্যে ছিলেন, ইসলামের ইতিহাস সাহাবায়ে কেরামের যে ইতিহাস, কেউ যুদ্ধের ময়দানে কাফিরদের বিরুদ্ধে তলোয়ার চালিয়েছিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে এসে মাথা ঠেকিয়ে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ পাককে সাক্ষী রেখে মুহাব্বতের উপর তাদের ইন্তেকাল, তাদের শাহাদাত বরণ করা। আর বর্তমান সময় মানুষ আনন্দ ফুর্তিতে গুনাহের কাজে লিপ্ত হতে হতে মরতেছে। আল্লাহ পাক আমাদেরকে ঈমান হেফাজত করুক। সাহাবায়ে কেরাম ইবাদত করেছেন, আমরাও ইবাদত করি, হয়তো মৃত্যুতে একদিন আসবে, নিশ্চয় নির্দিষ্ট সময় আসবে, সেই সময়টা ইবাদতরত অবস্থায়, জিকিররত অবস্থায়, দরুদে পাক পড়া অবস্থায়, নামাজরত অবস্থায়, মদিনায় পাকের হাজিরি অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে শাহাদাতের মত আমাদের নসিব করুন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। বলা হচ্ছে এই ঘৃণিত কাজ যারা করেন, হযরত উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, ওই সকল মানুষ এই যারা ঘৃণিত কাজ করেন সংগঠিত হলে সকলে স্তম্ভিত হয়ে যায় এবং তাদেরকে ঘৃণা করা শুরু করেন, যে এত বড় খারাপ কাজ করে ফেললো তারা, হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধের মধ্যে জড়িয়ে গেল, মানুষ এত নিকৃষ্ট হতে পারে, লজ্জিত অনুতপ্ত মানুষ হতে লাগলো। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে, সাহাবায়ে কেরামের শান বুঝার তৌফিক দান করুন। বলা হচ্ছে কোরআনে মজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের কি ইরশাদ করছেন, তারা যখন অনুতপ্ত হলো এবং দেখলো যে তারা বিপদগামী হয়েছে, তখন তারা বলল আমাদের পালনকর্তা যদি আমাদের দয়া ও ক্ষমা না করেন তবে তো আমরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত হব। এখন বুঝে কি হবে, তুমি যা করার তো করে ফেলেছ, সেজন্য করার আগে ভাবো, করে না ভাবিয়া কিছু করার আগে একটু ভাবো, কিছু করার আগে একটু থামো, চিন্তা করো, এরপর তুমি কাজ সংগঠিত করো। এই কাজটা আল্লাহ পাকের পছন্দ কিনা, এই কাজটা আল্লাহ পাকের পছন্দ কিংবা অপছন্দ কোনটা রয়েছে, যদি আল্লাহ পাকের সন্তুষ্টি থাকে তাহলে অবশ্যই করো, আর যদি অসন্তুষ্ট হয় তাহলে কেন করবে, যদি সেটা রাসূলের বিরুদ্ধে যায়, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যায়, ওলি আল্লাহর বিরুদ্ধে যায়, নেককার বান্দাদের বিরুদ্ধে যায়, মুসলমানদের বিরুদ্ধে, সেই কাজ কেন করবে, সেটা কখনোই হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের সংবাদ পেয়ে, শাহাদাতের সংবাদ পেয়ে তার জন্য আল্লাহ পাকের রহমত কামনা করেন। তার হত্যাকারীরা লজ্জিত অনুতপ্ত হয়েছে, তার যারা শহীদ করেছে জানতে পারে, তিনি তেলাওয়াত করেন, যেমন শয়তান দৃষ্টান্ত, সে মানুষকে বলে কুফরি করো, অতপর সে কুফরি করল, তখন সে বলে আমি তোমার থেকে মুক্ত, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি, যেটা সূরা হাশরের মধ্যে রয়েছে। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহ তুমি তাদেরকে লাঞ্ছিত করো, তাদেরকে পাকড়াও করো। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের চতুর্থ খলিফা, দেখুন খেলাফতের মসনদে বসার জন্য তারা আগ্রহ মানে ইয়া করছে না, তারা উসমানের রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত নিয়ে তাদের বার্তা দিচ্ছে এবং পরবর্তীতে হযরতে মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের চতুর্থ খলিফা হিসেবে তিনি সমাসীন হন। সুবহানাল্লাহ, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জামিউল কুরআন, অর্থাৎ কুরআন সংকলনকারী বলা হয়, এটা ইনার উপাধি। কুরআনুল করিম সংকলন খলিফা হযরতে সাইয়্যিদানা উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি অক্ষয় কৃতি, অনেক বড় একটা ক্রেডিট ইনার। উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত করে তার সাম্রাজ্যের বিভিন্ন স্থানে কোরআনে পাঠের উচ্চারণ ভঙ্গির পার্থক্য দেখা দেয়, এই পার্থক্য দূর করার জন্য 651 খ্রিস্টাব্দে তিনি যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। এই কমিটি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার কন্যা বিবি হাফসার কাছে সংরক্ষিত কোরআনের মূল পাণ্ডুলিপি থেকে একটি বিশুদ্ধ কোরআন সংকলন করেন। মূল কপির 60টি অনুলিপি তৈরি করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন। তিনি বিদ্যমান সমস্ত কোরআন লিপিকৃত কপি একত্রিত করে এবং কুফার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা অপ্রমাণিত বাতিল কপিগুলো তিনি বাতিল করে দেন। ফলে কোরআন একটি একক প্রমিতকরণ সংকলন সম্পন্ন হয় যা বিশ্বজুড়ে মুসলমানদের কাছে আদর্শ ও প্রমাণ হিসেবে গৃহীত হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন এরকম এক জায়গায় সংকলিত ছিল না। প্রথম পারা থেকে 30 পারা যেভাবে আমরা পেয়েছি সিরিয়াল, হ্যাঁ 114টা সূরা একবারে সুন্দরভাবে পেয়েছি। এই যে একত্রিতকরণ, এটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না জাহিরি হায়াত অবস্থার মধ্যে। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময় সেটা হয়েছে। যদিও বা এটা নতুন কাজ যেটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা করেছে, নিশ্চয় সেটা উত্তম কাজ। নিশ্চয় যদি বিদআত হয় সেটা উত্তম বিদআত রয়েছে। বিদআত তো দুই প্রকার, এটা হচ্ছে বিদআতে হাসানা আর একটা হচ্ছে বিদআতে সাইয়া, অর্থাৎ একটা উত্তম বিদআত আরটা হচ্ছে মন্দ বিদআত। যে বিদআতটা নতুন আবিষ্কৃত, নতুন কিছু করা যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয় সেটা তো উত্তম বিদআত, আর যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক মন্দ বিদআত যেটার দ্বারা গুনাহ সংঘটিত হয়, নতুন কিছু আবিষ্কার করলে যেটা দ্বারা গুনাহ সংঘটিত হচ্ছে, তো সেটা মন্দ, সেটা বাতিল, সেটা গ্রহণ করা যাবে না। এখন অনেকেই না বুঝে ফতোয়া দিতে থাকে যে কাজটা তো আগে ছিল না। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা হচ্ছে আমাদের মডেল, ইনাদের হচ্ছে আমাদের আদর্শ। তারা শিখিয়েছেন, দেখেন একত্রিত করার কারণে আমরা কত সুন্দরভাবে কোরআনগুলো আমরা পাচ্ছি। যদি বা পরবর্তীতে কাজটা হয়েছে, কিন্তু কাজটা কিন্তু ভালো কাজ হয়েছে। তো ইসলামের তাগিদে বর্তমান সময়ে অনেক কিছু সিদ্ধান্ত এমন হয় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, বরঞ্চ ইসলামে দিন ইসলামের কাজে সহায়ক, এটা নিশ্চয় অ্যাকসেপ্টেবল অর্থাৎ গ্রহণযোগ্য কাজ। যদি বা বিদআত হয় সেটা উত্তম বিদআত, মন্দ বিদআত নয়। তো যেটা মন্দ বিদআত সেটা আমাদেরকে পরিহার করতে হবে, যেটা উত্তম সেটা আমাদেরকে নিতে হবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য উত্তম মডেল, আমাদের জন্য উত্তম আদর্শ। তো সাহাবাই কিরামকে যদি আমরা মানি বুঝি, তো ইনশাআল্লাহ ইনারা জান্নাতে সাহাবি। ইনারা এমন কোনো কাজ করবেন না যেটা দ্বারা তারা তো জান্নাতি, তো জান্নাতি লোক কি খারাপ কাজ করতে পারে, তো কল্পনায় আনা যায় না। তো ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা অন্য এক জান্নাতি সাহাবি হযরত সাইয়্যিদনা মাওলানা আলী মুশকিল কুশা সম্পর্কে জানবো। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আগামী পর্ব দেখার আপনাদের দাওয়াত রইল। আমিন, বিজাহিন আমিন, আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।